الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله رحمة عالم نور مجسم شاہ بنی آدم شفیع امم رسول اکرم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ایر شفاتر بڑو پرمان موئے بانی ہو چھے جے بکتی آمار اوپر درشی پور بے آمی تار جنو شپارش کر بو صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم بڑنی تو آتھے যে একদা এক বাদশাহ তার লোক লস্কর নিয়ে শিকারের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন, কিন্তু বনের অনেক গভীরে শিকারের খোঁজে বাদশাহ এমন ভাবে মগ্ন হয়ে গেলেন যে তিনি সাথীদের থেকে এক সময় বিচ্ছিন্ন হয়ে গেলেন। হঠাৎ তার সামনে পড়ে গেল এক শীর্ণকায় চিন্তাগ্রস্ত যুবক। তিনি তাকে দেখে থমকে দাঁড়ালেন, দেখলেন যুবকটি তার হাতে কিছু মানুষের হাড়গুলো নিয়ে আপন মনে নাড়াচড়া করছে। এই দৃশ্য দেখে তিনি তার শিকারের কথা একেবারে ভুলে গেলেন। তিনি আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আপনার এই অবস্থা কিভাবে হলো আর আপনি এই জনমানবহীন বিজন বনে একাকী বসে কি করছেন? তিনি উত্তরে বাদশাকে এক দীর্ঘ কাহিনী শুনালেন। তার সংক্ষেপে হলো এই, আমার সামনে রয়েছে এক দীর্ঘ সফর, রাত ও দিনের বেশে দুটি পাহারাদার সর্বক্ষণিক আমার পিছু লেগে রয়েছে আর আমাকে ভীতু সন্ত্রস্ত করে সামনের দিকে দৌড়াচ্ছে, অর্থাৎ যে দিন ও রাত অতিবাহিত হচ্ছে তা আমাকে মৃত্যুর অতি নিকটে পৌঁছে দিচ্ছে। আর রয়েছে বিভীষিকাময় কষ্টে ভরা বিপদ সংকুল সংকীর্ণ কবর, পচে গলে যাওয়ার জন্য আমাকে অতি সত্বর ওই কবরে ঢেলে দেওয়া হবে। হায় সেখানে জায়গার হবে সংকীর্ণতা আর হবে অসীম পেরেশানি, আমাকে সেখানে কীট পতঙ্গের পোকা মাকড়ের খাদ্যে পরিণত হতে হবে, আমার হাড্ডি সমূহ মাংস থেকে আলাদা হয়ে পৃথক হয়ে যাবে। এতটুকুতেই শেষ নয়, এরপর সংগঠিত হবে কিয়ামত, যা খুবই একটি কঠিন ঘাঁটি। বিচার শেষে জানি না আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নামে। এখন আপনি বলুন দেখি, যাকে এত সব ভয়াবহ মঞ্জিল অতিক্রম করতে হবে তিনি কিভাবে খুশির সাগরের গা ভাসিয়ে দিন যাপন করতে পারেন? এসব কথা শুনে সহসাই বাদশাহের মন বিগলিত হয়ে গেল। তিনি চিন্তিত ও বিষণ্ন মনে ঘোড়া থেকে নেমে পড়লেন এবং তার সামনে বসে গেলেন। তারপর বললেন, হে যুবক, আপনার কথা আমার মনের প্রশান্তি কেড়ে নিয়েছে, অন্তরটাকে তার একেবারে আয়তে নিয়ে এসেছে, দয়া করে বিষয়টি আরো একটু খুলে বলুন। যুবক বাদশাহের আগ্রহ দেখে আবার বলতে শুরু করলেন, আমার সামনে যে হাড়গুলো দেখছেন এগুলো এমন শান শকতওয়ালা বাদশাহেদের হাড় যাদেরকে দুনিয়া তার সৌন্দর্যের ঝলকে ধোকার মধ্যে ডুবিয়ে রেখেছিল। এসব লোক জনগণের উপর শাসন চালাতো, কিন্তু অলসতা তাদের উপর বাদশাহী করলো। এরা পরকাল সম্পর্কে সম্পূর্ণ বেখবর হয়ে পড়েছিলেন। এই অবস্থায় তাদের উপর একদিন হঠাৎ করে মৃত্যু এসে উপস্থিত হলো, আর তারা নীরবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তাদের সকল আশা আকাঙ্ক্ষা চিরদিনের জন্য অপূর্ণ রয়ে গেল। মৃত্যুর পূর্বে নিয়ামত সমূহ তাদের থেকে কেড়ে নেওয়া হলো, কবরে তাদের শরীর পচে গলে বিগড়ে গেছে। অবশেষে আজ এ বসুন্ধরায় তাদের হাড় গুলেই শুধু এলোমেলো ভাবে পড়ে আছে। অচিরেই কিয়ামত দিবসে তাদের এই হাড় গুলোতে প্রাণ সঞ্চার হয়ে পুনরায় পূর্ণ দেহে রূপ নেবে। অতঃপর তাদের কৃত কর্মের ফলাফল তাদেরকে দেওয়া হবে। এরপর তারা হয়তো নিয়ামতওয়ালা বাসস্থান জান্নাত, নতুবা আজাবের ঘর জাহান্নামে যাবেন। এতটুকু বলেই ওই নজওয়ান উদা হয়ে বাদশাহের দৃষ্টির অন্তরাল হয়ে গেলেন। এভাবে হঠাৎ উধাও হয়ে তিনি কোথায় যে চলে গেলেন বাদশাহ তার কিছুই বুঝতে পারলেন না। এদিকে বাদশাহের খাদিম সেবকগণ তাকে হন্য হয়ে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে এই জায়গায় এসে যখন তাকে পেয়ে গেল, তখন দেখা গেল তার চেহারায় উদাস উদাস ভাব আর চিবুক বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। এই অবস্থায় দিবা শেষে যখন রাত এসে গেল, তখন বাদশাহ তার শাহী পোশাক খুলে শুধুমাত্র দুটি চাদর পরিধান করে ইবাদতের উদ্দেশ্যে গহীন বনে চলে গেলেন। সে যে গেলেন, তিনি আর ফিরে এলেন না। এমনকি তিনি যে কোথায় আছেন তার কোনো ঠিকানাও পাওয়া গেল না। আল্লাহ আজ্জা ওয়া জালের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের পাপ রাশির ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনার মধ্যে পরকালে সফরের সীমাহীন দীর্ঘতা এবং ইহার মধ্যে আগমনী সব অবস্থা কি পরিমাণ ভয়ানক হতে পারে তার বিশদ বর্ণনা রয়েছে। রহস্যপূর্ণ মুবাল্লিক বাদশাহর হালগুলো সামনে রেখে কবর এবং হাসরের যে দৃশ্যর অবতারণা করেছেন বাস্তবে তা শিক্ষণীয়। কবর হাসরের কর্মকাণ্ড অত্যন্ত ভীতিকর, কিন্তু ইহার পূর্বে মৃত্যুর ধাপটি হবে সীমাহীন বিপদ সংকুল। এতে মৃত্যুর যন্ত্রণার কঠোরতা, মালাকুল মত আলী ইসলামের দর্শন, মন্দ মৃত্যুর ভয়, এসব ভীতিকর ব্যাপার সমূহ রয়েছে। আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে কাব, আমার মৃত্যুর ব্যাপারে কিছু বলো। হযরতে সাইয়েদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মৃত্যু বৃক্ষের ওই শাখার মতো যেখানে অনেক কাঁটা রয়েছে, যদি ওই কাঁটাময় শাখাটি কারো পেটে ঢুকিয়ে দেওয়া হয় এবং প্রত্যেক কাঁটা এক একটি শিরা অপশিরা বিঁধে যায় এবং কোন শক্তিশালী ব্যক্তি শাখাটি খুব জোরে টানতে থাকে, তাহলে ওই কাঁটা যুক্ত শাখাটি কাঁটার সাথে শরীরের মাংসের কিছু কিছু অংশ নিয়ে আসবে আর কিছু শরীরে থেকে যাবে। শেরে খোদা হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম জিহাদের প্রতি উৎসাহিত করতেন আর বলতেন, তোমরা যুদ্ধে অংশ গ্রহণ করে শহীদ না হলেও মারা তো অবশ্যই যাবে। ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ রয়েছে, তরবারির হাজার আঘাত আমার কাছে সজ্জায় মৃত্যুবরণ করার চেয়ে উত্তম। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ইহা এর জন্য বললেন যে শহীদরা শাহাদত বরণ করার সময় জান্নাতের মনোরম দৃশ্য দেখে এবং আল্লাহ আজ্জা ওয়া জাল চাইলে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম সৌন্দর্যের মধ্যে নিজেদের হারিয়ে ফেলেন, আর এই অবস্থায় তার মৃত্যুর কোনো যন্ত্রণায় অনুভব হয় না। যেখানে সাধারণ অবস্থায় মৃত্যুবরণকারী মৃত্যু যন্ত্রণার তীব্রতায় অতিষ্ঠিত হয়ে যায়। কোন কবিতার কবিতায় কি সুন্দর বলেছেন, সকরাত মে গর রুয়ে মোহাম্মদ পে নজর হো হর মৌত কা ঝটকা মুঝে ফির তো মজা দে। এক বর্ণনায় রয়েছে হযরতে সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যানা ওয়া আলাইহি সালাতু সালাম মালাকুল মওত আলাইহি সালাম কে বললেন, আপনি কি আমাকে ওই আকৃতি প্রদর্শন করতে পারবেন যে আকৃতি ধারণ করে আপনি কাফিরদের রূহ কবজ করে থাকেন? হযরতে সাইয়েদুনা আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি তা সহ্য করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলা নবিয়্যানা ওয়া আলাইহিস সালাতু সালাম বললেন, পারবো না কেন, আমি অবশ্যই চেষ্টা করব। আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি আমার কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম দূরে গিয়ে দাঁড়ালেন, অতঃপর আজরাইল আলাইহিস সালামের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখতে পান যে কালো কাপড় পরিহিত কৃষ্ণ বর্ণের এক ব্যক্তি, যার চুলগুলো খাড়া, তীব্র দুর্গন্ধ আসছে, তার মুখ কান ও নাক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ইহা দেখে হযরত ইব্রাহিম আলা নবী কানা আলাইহি সালাতু সালাম বেহুশ হয়ে গেলেন। প্রায় বেহুশ অবস্থা থেকে যখন জ্ঞান ফিরল, তখন মালাকুল মওত আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল আলাইহিস সালাম, মৃত্যুর সময় শুধু তোমার এই ভয়ঙ্কর আকৃতি দেখাটাই কাফিরদের জন্য বড় শাস্তি। প্রিয় ইসলামী ভাইরা, বড়ই আফসোস, বড়ই পরিতাপের বিষয়, মৃত্যুর যন্ত্রণা ও কঠোরতার জ্ঞান থাকা সত্ত্বেও আমরা নির্ভাবনায় এই পৃথিবীতে মহাপ্রশান্তিতে বসবাস করে যাচ্ছি। আহ, আমরা মৃত্যুর দিকে এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি যে আমাদের প্রত্যেক নিঃশ্বাস মৃত্যুর দিকে, এক পা আর এক রাত ও এক দিন মৃত্যুর দিকে এক এক মাইল সদৃশ্য। জীবনে যে যতই সুখ শান্তিতে অবস্থান করুক না কেন, অবশেষে তাকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেই হবে, তাতে অতিষ্ঠিত হতেই হবে। চাইলে তুমি বড়ই আরাম এসে সারা জীবন কাটিয়ে দিতে পারো, কিন্তু মৃত্যু তোমার সব স্বাদ এক মুহূর্তে তিক্ত করে তুলবে, সব আরাম ও সুখের অবসান ঘটাবে। যতই পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সমারোহে আহ্লাদে থাকো না কেন, মৃত্যুর বিচ্ছেদ ইহাকে চিন্তার সাগরে নিক্ষেপ করে ছাড়বে। আহ, কত অহংকারী অভিজাত পরিবর্গ মৃত্যুর হাতে লাঞ্ছিত হয়েছে। জানি না মৃত্যু কত বড় বড় জালিম বাদশাহকে তাদের আকাশচুম্বী প্রসাদ থেকে বের করে অন্ধকার কবরে নিক্ষেপ করলো। জানি না মৃত্যু কত বড় বড় অফিসারকে তাদের বিশাল বাস ভবন থেকে তুলে এনে কবরের সংকীর্ণতায় পৌঁছে দিয়েছে। কত ডাপতওয়ালা ওয়াজির বাদশাহকে তাদের উজ্জ্বল মহা মূল্যবান ব্যাংলো থেকে কবরের অন্ধকারে নিয়ে এসেছে এ মৃত্যু। আহ, মৃত্যুর কারণে অনেক বর কনে সাজ সজ্জা অবস্থায় মহা আনন্দের বাসর ঘরে প্রবেশের পরিবর্তে কীট পতঙ্গ ও পোকা মাকড়ে ভরা সংকীর্ণ কবরে চলে এসেছে। জানি না কত নজওয়ান বিবাহের খুশির উৎসবের মাধ্যমে নিজের যৌবনের বাহার দেখার পূর্বেই মৃত্যুর শিকার হয়ে ভয়ানক ভীতিকর আজাবের স্থান কবরে চলে গেছে। বেবফা দুনিয়া পে মত কর এতবার, তু অচানক মৌত কা হোগা শিকার, মৌত আই পেহলওয়া ভি চল দিয়ে, খুবসূরত নওজওয়ান ভি চল দিয়ে দুনিয়া সে সব শাহ গদা, কোই ভি দুনিয়া মে কব বাকি রাহা, তু খুশি কে ফুল লেগা কব তলক, তু ইহাঁ জিন্দা রহেগা কব তলক। প্রিয় ইসলামী ভাইয়েরা, পাপে লিপ্ত থেকে যদি দুনিয়া হাত ছাড়া হয়ে যায়, আখিরাত নষ্ট হয়ে যায়, তাহলে কি করবে? আল্লাহ পাক সূরা হজ্জের 45 নং আয়াতে ইরশাদ করেন তরজুমা কনজুল ঈমান থেকে, যেদিন সকল মানুষ রব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হবে। হযরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবায় বলতেন, সেই সুন্দর চেহারা গুলো আজ কোথায়? কোথায় গেল যৌবনের ঢেউ উত্তোলনকারীগণ? কোথায় গেল ওই বাদশাহগণ যারা সুবিশাল অট্টালিকা নির্মাণ করেছেন, কিল্লা সমূহ শক্তিশালী করেছেন? কোথায় চলে গেল যুদ্ধে বিজয়ী বীরেরা? নিশ্চয়ই সময় তাদেরকে লাঞ্ছিত করে ছেড়েছে, এখন এরা কবরের অন্ধকারে একাকী পড়ে আছে। সৎ কাজে তাড়া করো, সৎ কাজে প্রতিযোগিতা করো এবং মুক্তি কামনা করো। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের অন্ধকারের অনুভূতির কথা স্মরণ করিয়ে দিয়ে অলসতার নিদ্রায় নিদ্রিতদেরকে জাগ্রত হতে বলেছেন। মৃত্যুর যন্ত্রণা সহ্য করা, কবরের একাকিত্ব, ইহার ঘোর অন্ধকার, কীট পোকার খোরাক হওয়া, হাড় পচে যাওয়া, কিয়ামত পর্যন্ত কবরে পড়ে থাকা, হাসর ও নিজ কৃত কর্মের হিসাব প্রদান, এসব কিছু জানার পরেও আলস্য জীবন যাপন করা বড়ই পরিতাপের বিষয়। হযরতে সাইয়েদুনা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যেতেন, তিনি এত বেশি ক্রন্দন করতেন যে তার অশ্রু জলে দাড়ি মুবারক ভিজে যেত। তার নিকট জিজ্ঞাসা করা হলো যে, আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না, কিন্তু যখনই কবরের পাশে দাঁড়ান তখন খুব কান্নাকাটি করেন, তার কারণ কি? হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতুলিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে নিশ্চয়ই কবর হলো আখিরাতের প্রথম মনজিল। কবরবাসী যদি এই ঘাঁটি থেকে মুক্তি পায়, তাহলে অন্যান্য জায়গায়ও সহজে মুক্তি পেয়ে যাবে, আর যদি কবর থেকে মুক্তি না পায়, তাহলে পরের সবখানে আরো কঠিন অবস্থার সম্মুখীন হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা কি দেখেছেন আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়াতে বেহেশতের সুসংবাদ দেওয়ার পরেও তিনি কি পরিমাণ খোদা ভীতিতে বিহ্বল হয়ে থাকতেন? আমাদের কি তো অবস্থা হলো এই যে, আমাদের কাছে আমাদের আসল ঠিকানার ব্যাপারে কোনো জ্ঞান নেই এবং পাপের চোরা বালিতে নিজেদেরকে হারিয়ে রেখে রাশি রাশি পাপ অর্জন করা সত্ত্বেও আনন্দের সাগরে ডুবে থাকি, কবরের ব্যথাতুর আহ্বান থেকে একেবারে বেখবর। হযরতে সাইয়েদুনা ফকিহ আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন যে, কবর প্রতিদিন 5 বার এ বলে মানুষকে আহ্বান করে, হে মানব, তুমি আমার পিঠে চলাফেরা করছো অথচ তুমি ভুলে গেছো আমার পেটেই তোমার ঠিকানা। হে মানুষ, তুমি আমার উপর বসে ভালো ভালো খাবার খাচ্ছ, অচিরেই আমার পেটে তোমাকে কীট ও পোকা খাবে। হে মানব, তুমি আমার উপর হাসছ, শীঘ্রই আমার ভিতরে এসে কাঁদবে। হে মানব, তুমি আমার পিঠে আনন্দ ফুর্তি করছো, অচিরেই বিষাদ গ্রস্ত হবে। হে মানব, তুমি আমার পিঠে বসে গুনাহ করছো, অচিরেই আমার পেটে এসে তার শাস্তি ভোগ করবে। কবর রোজানা ইয়ে করতি হ্যায় পুকার, মুঝমে হ্যায় কীড়ে মকোড়ে বেশুমার, ইয়াদ রাখ মৈ হুঁ অন্ধেরি কোঠরি, মুঝমে সুন ওয়াহশত তুঝে হোগি বড়ি, মেরে অন্দর তু অকেলা আয়েগা, হা মগর আমাল লেতা আয়েগা, তেরা ফন তেরা হুনর ওহদা তেরা, काम आएगा ना सरमाया तेरा, दौलत दुनिया के पीछे तू ना जा, आखिरत में माल का है काम क्या, दिल से दुनिया की मोहब्बत दूर कर, दिल नबी के इश्क से मामूर कर, लंदन और पेरिस के सपने छोड़ दे, बस मदीने ही से रिश्ता जोड़ ले। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, तूबू इलल्लाह अस्तगफिरुल्लाह, सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বর্ণিত আছে যে রূহ যখন শরীর থেকে পৃথক হয়ে যায় এবং এর উপর সাত দিন অতিবাহিত হয়ে যায় তখন তা আল্লাহ আজ্জাওয়াজ্জালের দরবারে আরজ করে, হে প্রভু আমার পরিত্যক্ত শরীরের অবস্থা জিজ্ঞাসা করার জন্য আমাকে অনুমতি দিন। রূহকে অনুমতি দেওয়া হয়, তখন সে কবরের দিকে আসে এবং দূর থেকে দাঁড়িয়ে নিজ শরীরকে অবলোকন করে যে ইহা পরিবর্তন হয়ে গেছে, শরীরের নাক মুখ চোখ কান ইত্যাদি থেকে পানি বের হচ্ছে। তখন শরীরকে লক্ষ্য করে আত্মা বলে, তুলনাহীন সুন্দর হওয়ার পরেও তুমি আজকে এ অবস্থায় পৌঁছে গেছো। এ বলে রূহ সেখান থেকে প্রস্থান করে, আবার অনুমতি নিয়ে সাত দিন পর কবরে আসে এবং দূর থেকে দেখে যে মৃত্যু ব্যক্তির মুখের পানি ও রক্ত মিশে পূজ হয়ে গেছে, চোখের পানি পূজে নাকের পানি রক্তে পরিণত হয়েছে। তখন শরীরকে উদ্দেশ্য করে আত্মা বলে, তুমি এ অবস্থায় পৌঁছে গেছো। এ বলে আত্মা উড়ে চলে যায়। আবার সাত দিন পর অনুমতি নিয়ে এসে দূর থেকে দেখে, তখন দেহের এই অবস্থা হয়ে যায় যে চোখের পুতলি ছিঁড়ে মুখে গলে গেছে, পুঁজগুলো পোকায় পরিণত হয়েছে, পোকা মুখ দিয়ে প্রবেশ করে নাক দিয়ে বের হচ্ছে। তখন শরীরকে উদ্দেশ্য করে আত্মা বলে, তুমি আল্লাহ আজ্জাওয়াজ্জালের সব ধরনের নিয়ামত ভোগ করে এ অবস্থায় পৌঁছে গেছো, আল্লাহর কসম তাকওয়া এবং পূর্ণ কাজ ছাড়া কোন জিনিসেই কবরে উপকারে আসে না। হযরতে সাইয়েদুনা দাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে সবচাইতে খোদা ভীরু কে? সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি কবর এর আযাব ও তথায় পচে গলে যাওয়াকে ভুলবে না, জাগতিক সাজ সজ্জা পরিত্যাগ করবে, স্থায়ী জীবনকে অস্থায়ী জীবনের উপর গুরুত্ব দিবে, আগামী কালকে জীবনের অংশ হিসেবে গণ্য করে না, নিজেকে কবর বাসীদের সঙ্গে গণনা করে, সেই বড় খোদা ভীরু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই তোমরা কালের কাল চক্করে ঘুরপা খাচ্ছ, হঠাৎ তোমাদের মাঝে মৃত্যু চলে আসবে, সৎ কাজের বীজ বপন করলে অচিরেই তার সুফল পাবে, আর অসৎ কাজের চাষ করলে লজ্জাজনক ফলাফল লাভ হবে, প্রত্যেক চাষির জন্য রয়েছে তার ক্ষেত খামার। প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবে জ্ঞানী ব্যক্তি সেই যিনি মৃত্যুর আগে পূর্ণ কাজ সঞ্চয় করে মৃত্যুর প্রস্তুতি নেয়, সুন্নতের মদিনী বাতি কবরে নিয়ে যাবে এবং কবরকে আলোকিত করার ব্যবস্থা করে নেবে, না হয় কবর এ বিবেচনা মোটেই করবে না যে আমার মাঝে কে এসেছে, আমির হোক বা ফকির, ওয়াজির হোক বা পরামর্শদাতা, শাসক হোক বা শাসিত, নেতা হোক বা পিয়ন, সাহেব হোক বা চাকুরিজীবী, ডাক্তার হোক বা রোগী, ঠিকাদার হোক বা শ্রমিক, যদি কারো সাথে পরকালের সম্বল না থাকে তাহলে সমস্ত পদবি কোনো কাজে আসবে না। যে ব্যক্তি নামাজ ইচ্ছা করে কাজা করে, রমজানের রোজা অকারণে রাখে না, ফরজ হওয়ার পর যাকাত দেয় না, হজ ফরজ হলো কিন্তু আদায় করে না, সামর্থ্য থাকা সত্ত্বেও পর্দা করে না, পিতা মাতার অবাধ্য হয়, মিথ্যা বলা পর নিন্দা চগলখড়ির অভ্যাস আছে, সিনেমা দেখে, গান বাজনা শুনতে থাকে, দাড়ি শেভ করে বা কেটে এক মুষ্টির চেয়ে খাটো করে। এরকম ভাবে যে ধরনের গুনাহ হোক না কেন, করার কারণে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। আর যে ব্যক্তি ফরজ ছাড়া নফল ইবাদতেও নিয়মিত পড়ে, রমজানের রোজা আদায় করা ছাড়া অন্যান্য নফল রোজা রাখে, আনাচে কানাচে অলিতে গলিতে নেকির দাওয়াতের মাধ্যমে এলাকায় জাগরণ সৃষ্টি করবে, কুরআনে পাক এর শিক্ষা নিজে অর্জন করে, তা নিয়মিত জারি রাখা ছাড়াও অন্যদেরকে শিক্ষা দেয়, চকদর্শ দিতে ইতস্ত বোধ করে না, ফয়জানে সুন্নতের দর্শ চালু করে, সুন্নত প্রশিক্ষণের জন্য নিয়মিত মাদিনী কাফলার সফর করার সাথে সাথে অন্য ইসলামী ভাইকেও এর প্রতি উৎসাহ দেয়, প্রতিদিন ফিকরে মদিনার কার্ড পূর্ণ করে, প্রত্যেক মাসে নিজ এলাকার জিম্মেদারের কাছে জমা দেবে, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজল করমে সে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, তার কবরে হাসর পর্যন্ত রহমতের ঢেউ জাগবে, আল্লাহর রসুলের নূরের ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আহ, জন্ম যখন একবার নিয়ে নিয়েছেন তখন অবশ্যই মরতে হবে, হায় আমরা গুনাহগারদের কি অবস্থা হবে, মৃত্যু যন্ত্রণা, কবরে দীর্ঘদিন অবস্থানের কারণে এ দেহ পচে গলে যাওয়াতেই শেষ নয়, কবর থেকে দ্বিতীয়বার উঠতে হবে, অবশ্যই কিয়ামতের সম্মুখীন হতে হবে, কিয়ামত দিবস খুবই ভয়াবহ, এতে কঠিন ও জটিল কয়েকটি ঘাঁটি রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, কিয়ামতের ভয়ানক দৃশ্য অন্তরে কল্পনা করার চেষ্টা করুন, আহ আহ, তামার তৈরি জমিনের উপর সৃষ্টিকুল একত্রিত হবে, তারকারাজি ছিঁড়ে চতুর্দিকে ছিটকে পড়বে, চন্দ্র সূর্য আলোকহীন হওয়ার কারণে ভয়াবহ অন্ধকার নেমে আসবে, কিন্তু আলো নিঃশেষ হওয়ার পরেও উচ্চতা বাকি থাকবে, কিয়ামতবাসী এই অবস্থার মধ্যে হবে যে হঠাৎ আসমান ভেঙে পড়বে, আসমান ফেটে পড়ার আওয়াজ কি ভয়ানক হবে তা একবার কল্পনা করুন, পাহাড় ধ্বংস হয়ে তুলার মতো উড়বে, মানুষ ছিটকানো পতঙ্গের ন্যায় হবে, কেউ কারো আপন হবে না। আল্লাহ আজ্জা ওয়াজাল ইশাত করেন তারজুমা কানজুল ঈমান থেকে, যেদিন সব মানুষ আল্লাহর সামনে বিনীতভাবে দণ্ডমান হবে। হযরতে সাইয়েদুনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই দিনের ব্যাপারে তোমাদের কি ধারণা, যখন লোক 50,000 বছর যাবত নিজ পায়ে দাঁড়িয়ে থাকবে, সে সময় আহার করার জন্য এক লুকমাও খাদ্য পাওয়া যাবে না, পান করার জন্য এক অঞ্জলি পানিও পাওয়া যাবে না, এমনকি যখন তৃষ্ণায় মানুষের গর্দান নিচের দিকে ঝুলে পড়বে, ক্ষুধায় পেট জ্বলতে থাকবে, তখন তাদেরকে দোজখের পাশে নিয়ে ফুটন্ত পানি পান করানো হবে, এতে হতাশ হয়ে পরস্পর বলাবলি করতে থাকবে, চলো আমরা আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য কারো কাছে গিয়ে আবেদন করি। এভাবে নবীগণ আলাইহিস সালামের দিকে তারা ফিরবে, যে নবীর কাছে যাবে সে নবী তাদেরকে ফিরিয়ে দেবেন এবং বলবেন, আমাকে নিজ অবস্থানে থাকতে দাও, আমার বিষয় আমাকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে। নবীগণ আলাইহিস সালাম আরো অপরাগতার কারণ দর্শাবেন যে আল্লাহ আজ্জা ওয়াজাল আজ খুবই রাগ করে আছেন, ইতিপূর্বে কখনো এ ধরনের রাগ করেননি, ভবিষ্যতেও করবেন না, এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে সুপারিশ করার অনুমতি পাবেন তাদের জন্য সুপারিশ করবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মৃত্যু সম্পর্কে শুনছিলাম, তো আমাদেরও উচিত যেন আমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে নিই। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগ কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন, দাওয়াত ইসলামের সুবাসিত মদিনী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের এলাকার যেখানে সুন্নত ভরা ইজতেমা হয় সেই ইজতেমায় সারা রাত অতিবাহিত করার মদিনী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত প্রশিক্ষণের জন্য সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মদিনী নামাতে রিসালা পূরণ করে প্রত্যেক মদিনী মাসের প্রথম 10 দিনের মধ্যে নিজ এলাকার জিম্মেদারের নিকট জমা করানোর অভ্যাস গড়ে তুলুন ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল। এর বরকতে ইমানের হেফাজত, গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ এবং ইমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। প্রত্যেক ইসলামী ভাই নিজের মধ্যে মদিনী জেহেন তৈরি করুন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা এই দুনিয়াতে এসেছি, আমাদের সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে। প্রত্যেকটি নিঃশ্বাসের হিসাব আমাদেরকে অন্ধকার কবরে দিতে হবে, প্রত্যেকটি নিঃশ্বাসের হিসাব আমাদেরকে অন্ধকার কবরে দিতে হবে। আমাদের বিশাল বড় বাড়ি, গাড়ি, কারোবার, ছেলে মেয়ে, ধন সম্পদ, টাকা পয়সা কোনো কাজে আসবে না। আসবে কি? কোনো কাজে আসবে না। আমি আপনাদের কাছ থেকে একটি প্রশ্ন করি, আচ্ছা বলুন তো, আমরা কি এমন কোন আমল করেছি যে আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবে? বলুন, এমন কি আমরা আমল করেছি যে আমলের কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে? আমরা কি এমন কোন সিজদা করেছি যে সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে আলা মাকাম দান করবে? আমরা করেছি? আমরা করিনি। একটু ব্যাকগ্রাউন্ড, একটু আমরা নিজের অতীতের জীবনে চলে যাই, একটু আমরা অতীতে তাকাই কি পিছনে আমরা কি করেছি। যখন আমরা অতীতে পিছনের দিকে তাকাই আর নিজের আমল আমরা দেখি তখন সেখানে গুনাহ রয়েছে, সেখানে পাপ রয়েছে, সেখানে মানুষের হক আত্মসাৎ রয়েছে। যখন আমরা পূর্বের আমল আমরা যখন দেখি তো তার মধ্যে বিশ্বাসঘাতকতা রয়েছে, তার মধ্যে অপবাদ রয়েছে, মিথ্যা রয়েছে, কিবত রয়েছে, পাপ রয়েছে। এখন আপনারা বিবেচনা করুন, আপনারা একটু পরীক্ষা করুন কি আমাদের যে নামে আমল আছে, অতীতে যে আমরা করেছি সেই ফল কি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে নাকি জাহান্নাম? আমাদের কবর জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে? বলুন, জান্নাত হবে, জান্নাতের বাগান কবরে হবে নাকি জাহান্নামের গর্ত? দুনিয়াতে এমন কোন পাপ নেই যে পাপ আমরা করিনি, ঠিক কি না? এমন কোন গুনাহ নেই যে গুনাহ আমরা করিনি। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিজেকে কখন পরিবর্তন করব? আমরা নিজেকে কখন সংশোধন করব? আমরা কখন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারব? প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কখনো কবরের কথা চিন্তা করিনি, আমরা কখনো হাসরের কথা চিন্তা করিনি, আমরা কখনো পুলিশ রাতের কথা চিন্তা করিনি, আমরা কখনো মিজানের কথা চিন্তা করিনি। আমি, আপনি, আমরা সবাই শুধু টাকা চিন্তা করেছি, আমরা শুধু ঘর বাড়ির চিন্তা করেছি, আমরা সবাই শুধু এসো আরামে থাকার চিন্তা করেছি, কিন্তু আখিরাতের কোনো চিন্তা আমরা করিনি। প্রিয় ইসলামী ভাইয়েরা, পুলিশ রাত, পুলিশ রাত, পুলিশ রাত আমরা বারবার বারবার আমরা শুনেছি। কখনো পুলিশ রাত সম্পর্কে চিন্তা ভাবনা করেছি? এই যে মাথার চুলের চেয়েও পাতলা, তরবারির চেয়েও বেশি ধারালো, আর সেটা 70,000 বছরের চেয়েও দূরত্ব রাস্তা রয়েছে, অন্ধকার রয়েছে, সেই পুলিশ রাতের আলোর কোনো নাম নিশানা নেই, কোনো নাম নিশানা নেই। শুই আছে না, শুই, শুয়ের যে নখ, নখের বড় বড় পুলিশ রাতে আলো নেই। গুনাহগার ব্যক্তি, আল্লাহ পাকের নাফরমান ব্যক্তি যখন পুলিশ রাত পার হতে চাইবে অন্ধকার থাকার কারণে, পা রাখার সাথে সাথে দু টুকরো হয়ে পুলিশ রাতে কেটে পড়ে যাবে। আর পুলিশ রাত কোথায় আছে? পুলিশ রাত জাহান্নামের পিঠের উপরে তৈরি করা হয়েছে। কোথায়? জাহান্নামের পিঠের উপরে পুলিশ রাত তৈরি করা হয়েছে। যদি কোনো গুনাহগার, মিথ্যাবাদী, বেনামাজি, রমজান মাসের রোজা কাজাকারী, যারা চুরি করে, মিথ্যা বলে, ঘুষ নেয়, জিনা করে, খারাপ কাজ করে, তারা যখন পুলিশ রাত পার হতে চাইবে তো দু টুকরা হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। শুধু এতটুকু নয়, এই যে সমুদ্র আছে না, সাগর, সাগর আছে না, সাগরের কিনারা আছে কি না, নৌকা, বোট আমরা রাখি কি না, কোথায়? সাগরের কিনারা রাখি না? তো সেইভাবে পুলিশ রাতের কিনারা রয়েছে। সেই কিনারার মধ্যে সমুদ্রের সাইলে পাশে বিশাল বড় বড় উটের গর্দনের মতো সাপ রয়েছে, খচ্চর আর গাধা আছে না, খচ্চর আর গাধার মতো বড় বড় বিচ্ছু আছে। কোন গুনাহগার, বেনামাজি, জিনাকার, চোর, ডাকাত, যারা মানুষকে খুন করে, মানুষকে কষ্ট দেয়, তারা যখন পুলিশ রাতের দিকে যাইবে তখন সে বিশাল বড় বড় সাপ আর বিচ্ছু তাদেরকে ছোবল মারবে, তার মুখের উপরে ছোবল মারবে আর তাকে টেনে টেনে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। প্রিয় ইসলামী ভাইরা শুনুন, কান দিয়ে শুনুন আর তবা করুন। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, যদি কেউ কাউকে খুন করে, গুলি করে মারে বা ছুরি দিয়ে মারে, হত্যা করে, তাকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আজ মারামারি, ঘুষা মারা, থাপ্পড় মারা, খুন করা, মনে হয় এটা কোনো বড় কথাই নেই। এক মুসলমানকে, এক মানুষকে মেরে ফেললাম, এটা কোনো বড় কথা মনে করে না। আরে প্রিয় ইসলামী ভাইয়েরা, কেয়ামতের দিনের বিচার হবে, অনেক কঠিন বিচার হবে। আসুন আমরা তওবা করি, আসুন আমরা নিজেকে পরিবর্তন করি। আমরা আল্লাহ এবং তার রসুলকে আমরা রাজি করিনি, সবাইকে ওই কবরে যেতে হবে, ঠিক কিনা? সবাইকে ওই কবরে যেতে হবে আর সেখানে কিয়ামতের সকাল পর্যন্ত থাকতে হবে। তো আসুন আমরা নিজেকে চেঞ্জ করি, নিজেকে পরিবর্তন করি, আল্লাহ এবং তার রসুলের আমরা নৈকট্য লাভ করি, আল্লাহকে রাজি করে আমরা কবরে যাই, তখনই দুনিয়াতে আসার হক আদায় হবে। আল্লাহ পাক কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে কি ইরশাদ করেছেন, কি বলেন? আল্লাহ পাক বলেন, জিন এবং মানব জাতিকে আমি নিজের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, কিন্তু দুনিয়াতে এসে আমরা কি করছি? মারামারি, চুরি, ডাকাতি, হিংসা, বিদ্বেষ, আমরা এসব কাজের মধ্যে লেগে রয়েছি। তো তওবা করি, রিজকে হালাল অর্জন করি, তওবা করি যেন আমাদের কবর ভালো হয়ে যায়, আমাদের আখিরাত যেন ভালো হয়ে যায়। তো সবাই নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এখন থেকে আমাদের আর কোন নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রমজানের কোন রোজা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশ থেকে আমরা সব সময়ের জন্য সম্পৃক্ত হয়ে যাবো ইনশাআল্লাহ। তো দাওয়াত ইসলামী বাংলাদেশের মধ্যে অনেক সুন্দরভাবে কাজ করছে, দাওয়াত ইসলামী গ্রামে গ্রামে, গ্রামে গ্রামে, শহরে শহরে, চট্টগ্রাম, বাঁশখালী, মহেশখালী, হ্যাঁ, এবং চট্টগ্রামের রাঙ্গামাটি এলাকার মধ্যে, কক্সবাজার এলাকার মধ্যে, পুরো এলাকার মধ্যে মদিনী কাজ করতেছে, ঢাকার মধ্যে, সিলেটের মধ্যে, তারপরে রাজশাহীর মধ্যে। তো আপনার সবাই নিয়ত করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মদিনী কাফলায় সফর করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কিনা বাস্তবিকে আমাকে তো মরতে হবে, আমাকে তো কবরে যেতে হবে, আমি নবীর কলমা পড়েছি, সে নবীর, যে নবীর কলমা পড়েছি সে নবীর সুন্নত নাই, সে নবীর সুন্নতি লেবাস নাই, আমল নাই, আল্লাহ তো আমি কি মুখ দেখাবো আল্লাহকে কিয়ামতের দিনে? তো আমি গুনাহ থেকে তওবা করলাম, যে নবী আমাদের জন্য পেটে পাথর বেঁধেছেন, তায়েফের ময়দানে পাথর খেয়েছেন, দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কলমা আমরা পড়েছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। তো আমরা যদি নবীকে ভালোবাসি, সিদ্দিকে আকবরকে এই মর্তবা কিভাবে পাওয়া গেল? নবীর ভালোবাসার কারণে না, বলেন না, নবীর ভালোবাসার কারণে না। তো যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে না তার ইমান কামিল হবে না, তাই না? তো সবাই নিয়ত করি ইনশাআল্লাহ নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ। আর নবীর ভালোবাসায় জীবনকে অতিবাহিত করবো ইনশাআল্লাহ। তো নবীর ভালোবাসায় সবুজ পাগড়ি আমরা বাঁধবো তো ইনশাআল্লাহ, দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ, মদিনী কাফলা সফর করব ইনশাআল্লাহ। তো কারা কারা নিয়ত করছেন কি আমরা সবাই মদিনী কাফলা সফর করব, সবাই করবেন ইনশাআল্লাহ। এখন বলবেন কি মদিনী কাফলায় সফর করলে কি হবে, মদিনী কাফলায় সফর করলে কি হবে? আচ্ছা, মদিনী কাফলায় সফর করলে এটা হবে যে আমরা নামাজের ওয়াজিবাত, নামাজের ফরজ, নামাজের মুস্তাহাব, নামাজের সুন্নত আমরা জানতে পারবো। এখন আমি বলি জানাজা নামাজের মধ্যে কয়টি রুকুন রয়েছে আমরা জানি না, তাই কি না? কয়টি সুন্নত রয়েছে আমরা জানি না। তো এগুলো ইনশাআল্লাহ আজওয়াজাল মদিনী কাফলাতে শেখানো হবে, ঠিক আছে? তো আমরা সুন্নত শিক্ষার জন্য মদিনী কাফলা সফর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো আমল করার তৌফিক দান করুক।